SBS Radio.
শ্রোতা বন্ধুরা, কথা বলছি ব্যারিস্টার অ্যান্ড সলিসিটার রুমানা জাহানের সঙ্গে। অস্ট্রেলিয়াতে তিনি মাইগ্রেশন এজেন্ট হিসেবে কাজ করছেন। আজ আমরা তার সঙ্গে অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসার বিভিন্ন অপশন নিয়ে কথা বলবো। ব্যারিস্টার রুমানা জাহান, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
আপনাকেও ধন্যবাদ।
ব্যারিস্টার রুমানা জাহান, প্যারেন্ট ভিসা কি? কারা এই ভিসায় আবেদন করতে পারেন?
প্যারেন্ট ভিসাটা মূলত বাবা মায়েদের জন্য। তো আমি আপনাদেরকে প্রথমে যেটা বলবো যে আসলে কি কি ধরনের প্যারেন্টস ভিসা অ্যাভেলেবল, বিকজ অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। তো আমরা সাধারণত যেটাকে জিনিসটাকে সহজ করার জন্য দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে নন কন্ট্রিবিউটরি প্যারেন্টস ভিসা, যেখানে হায়ার কন্ট্রিবিউশন দিতে হয় না, অনেক মানে ইনভলভ থাকে না। তো নন কন্ট্রিবিউটর মধ্যে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে সাবক্লাস 103, যেটা প্রসেসিং টাইমটা হচ্ছে আপ টু 30 ইয়ার্স। তারপরেও কেউ কেউ এই অ্যাপ্লিকেশনটা করে রাখে, কারণ একটা সুবিধা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যখন ভিসাটা ভিসা কিউতে চলে যায়, তখন আপ টু ভিজিটর ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন সেই চাইল্ডটা, তখন ওদেরকে 5 বছরের জন্য একটা মাল্টিপল ভিসা দেওয়া হয়। আরেকটা নন কন্ট্রিবিউটরি ভিসা সেটা হচ্ছে এইজ প্যারেন্ট ভিসা, যেটা অনশোর বা অফশোর দুই জায়গা থেকেও করা যায়। এইজ প্যারেন্টটা ডিপেন্ড করে প্যারেন্টসের এইজের উপর, পেনশন এইজের উপর। অস্ট্রেলিয়ান পেনশন এইজ এটা সাধারণত 65+। এই ভিসাটা অনশোর অথবা অশোর দুই জায়গা থেকেই করা যায়। তবে অনশোর থেকে করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সেখানে একটা ব্রিজিং ভিসা দেওয়া হয়, যেটা ব্রিজিং ভিসা এতে তারা যতদিন আর ডিসিশন হয় ততদিন থাকতে পারে। ট্রাভেল করতে হলে আরেকটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। অসুবিধা এটাতে এটা যে এখানে মেডিকেল কোনো ফ্যাসিলিটিস নাই সেই সময়টা আনটিল দ্য ভিসা ইজ ডিসাইডেড। আমি ক্রাইটেরিয়াটা পরে বলছি যে কোন ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, কোনটা মিট করতে হবে সেটা আমি পরে বলছি। এখন আমি বলবো আরেকটা ক্যাটাগরি হচ্ছে কন্ট্রিবিউটরি, যেখানে কন্ট্রিবিউশন থাকতে হয় স্পন্সরদের। সেটা হচ্ছে একটা হচ্ছে সাবক্লাস 143, যেটা সরাসরি পারমানেন্ট রেসিডেন্সি। তো ভিসাটা অ্যাপ্লাই করার উইদিন অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স, ডিপেন্ড করে প্রসেসিং টাইম এই ভিসাটা হয়। এবং যখন হয় সেটা সরাসরি পিআর এর সময় একটা বড় অ্যামাউন্ট পে করতে হয়। আরেকটা হচ্ছে যারা একসাথে অনেক পে করতে পারে না এই অ্যামাউন্ট, তারা হয়তো এটাকে দুইটা ভাগে পে করতে পারে। সেটা হচ্ছে টেম্পোরারি টু পার্মানেন্ট কন্ট্রিবিউটরি ভিসা, হুইচ ইজ 173। এটাতে যেটা হয়, প্রথমে ওদেরকে 2 বছরের জন্য ভিসা দেওয়া হয়। 2 বছর পরে তাদেরকে ফার্স্ট, যখন ভিসা গ্রান্ট হয় ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হয়। তারপরে 2 বছর থাকার পর প্যারেন্টস এলিজিবল হয় পিআর এর জন্য, তখন সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে হয় আর অ্যাসুরেন্স সাপোর্ট দিতে হয়। ওটাতে আমি পরে আসছি। দেন আরেকটা ক্যাটাগরি হচ্ছে এইজ প্যারেন্ট কন্ট্রিবিউটরি ভিসা, সেটা হচ্ছে অবশ্যই এইজ রিকোয়ারমেন্টস, যেটা পেনশন এইজ, অ্যান্ড সেটাও টেম্পোরারি ভিসা আছে, সেম অ্যাজ লাইক আদার ওয়ান 884। টেম্পোরারি হচ্ছে গিয়ে 2 বছরের জন্য পিআর দেওয়া হবে এবং 2 বছর পরে পিআর এর জন্য এলিজিবল। এইজ প্যারেন্ট আরেকটা হচ্ছে যে লাস্ট ক্যাটাগরি, 6th ক্যাটাগরি হচ্ছে 864, যেটাতে সরাসরি প্যারেন্টসরা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে যারা, এবং এটাও অনশোর বা অফশোর দুটাতেই করা যায়। এখন আমি আপনাকে বলছি যে আসলে ওদের বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, কমন ক্রাইটেরিয়া সব প্যারেন্টস ভিসার জন্য যেটা মিট করতে হয়। এখন প্রথমত ফ্যামিলি ব্যালেন্স টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা বেশ সবাইকে করতে হয়। এখন ফ্যামিলি ব্যালেন্স টেস্টটা হচ্ছে
এখানে ছেলে মেয়ে যারা থাকবে তাদেরকে কি পার্মানেন্ট রেসিডেন্ট এবং অথবা সিটিজেন হতে হবে, নাকি এখানে যারা স্টুডেন্ট ভিসায় বা অন্য কোনো ওয়ার্কিং ভিসায় থাকে তারাও পারবে?
আচ্ছা, আমি সেটাতে আসছিলাম, বাট এনিওয়ে আমি আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি সেটাই বলছি। যারা অস্ট্রেলিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা এলিজিবল নিউজিল্যান্ড সিটিজেন, তাদেরকে স্পন্সর করতে হবে। এই প্যারেন্টস ভিসায় আপনার একজন স্পন্সর থাকতে হবে, যে কিনা অস্ট্রেলিয়ান সিটিজেন অথবা পারমানেন্ট রেসিডেন্ট অথবা নিউজিল্যান্ড সিটিজেন। আরেকটা রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়ে তাদেরকে আসলে 2 বছর ধরে এখানে থাকতে হবে, 2 বছরের কম হলে হবে না। বাট সাম পিপল যারা সিটিজেন তাদের ক্ষেত্রে কিছু এক্সেপশনস আছে, আমি এক্সেপশনস এ যাবো না, সেখানে হয়তো কিছুটা কনসিডারেশন দেওয়া হয় অস্ট্রেলিয়ান সিটিজেনদের ক্ষেত্রে। জেনারেল রিকোয়ারমেন্টস হচ্ছে 2 বছর এখানে অস্ট্রেলিয়ান পিআর অথবা সিটিজেন হিসেবে থাকতে হবে। ঠিক আছে,
আপনি বলছিলেন ফ্যামিলি ব্যালেন্সের একটি কথা।
আচ্ছা, ফ্যামিলি ব্যালেন্স নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে দুটো জিনিস। একটা হচ্ছে আপনার যেসব বাবা মায়েরা অ্যাপ্লাই করবেন তাদের 50% অফ দ্য ছেলে সন্তানরা এখানে থাকতে হবে, ছেলে মেয়েদেরকে অস্ট্রেলিয়ায় থাকতে হবে। তো তাদের যদি 4 জন থাকে তাহলে 2 জনকে অস্ট্রেলিয়ায় থাকতে হবে। অথবা আপনার বেশিরভাগ ছেলে মেয়েদের বেশিরভাগ সংখ্যাকে অস্ট্রেলিয়া থাকতে হবে। এটা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরুন আপনার তিনটা বাচ্চা, যাকে কোনো বাবা মা যদি তিনটা বাচ্চা থাকে, তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়া থাকে, একজন কানাডায় থাকে, আরেকজন বাংলাদেশে থাকে, তাহলে সেটা হবে না। বাট কারো যদি তিনজন থাকে বা ধরেন চারজন থাকে, তাদের মধ্যে ধরেন দুজন অস্ট্রেলিয়া একজন বাংলাদেশে, তাহলে হবে। ধরেন আমি আমি আর একটু সহজ করে বলি, ধরো কারো পাঁচটা ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে দুইজন অস্ট্রেলিয়াতে আছে আর তিনজন তিনটা কান্ট্রিতে আছে, তার মধ্যে তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার বেশিরভাগ সন্তানরা অস্ট্রেলিয়াতে আছে, তাহলে সেক্ষেত্রেও সে এলিজিবল হবে, ফ্যামিলি ব্যালেন্স টেস্টটা মিট করবে। তো আপনার সন্তানদের বেশিরভাগ সন্তান যদি অস্ট্রেলিয়াতে থাকে অথবা 50% যদি অস্ট্রেলিয়াতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাবা মায়েরা সেই ক্রাইটেরিয়াটা মিট করবে। আমি একটু বলে নিই আপনার কন্ট্রিবিউটরি প্যারেন্টস সম্পর্কে, কারণ কন্ট্রিবিউটরি প্যারেন্টস এর আর একটু রিকোয়ারমেন্ট, এজ প্যারেন্টসটা যদিও সবাই করে কিন্তু এত বেশি সময়ের প্রয়োজন, যেটা আসলে প্যারেন্টদের জন্য অনেক সময় টাফ হয়ে যায় 30 বছর ওয়েট করা। তো সবচাইতে জনপ্রিয় যে ভিসাগুলো তাদের মধ্যে একটা হচ্ছে সাবক্লাস 143 যেটা সরাসরি পিআর, আর একটা হচ্ছে 173 যেটা টিআর, তারপরে টিআর থেকে পিআর, এন্ড অলসো এজ প্যারেন্ট। কন্ট্রিবিউটরি প্যারেন্টস যেটা 143, তার যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনি যখন দুটা ইনস্টলমেন্ট থাকে, যখন অ্যাপ্লিকেশন করবেন তখন একটা অ্যাপ্লিকেশন ফি তো অবশ্যই দিতে হবে, তারপরে যখন আপনার ভিসা ডিসিশন হওয়ার আগে তখন আপনাকে ডিপার্টমেন্ট জানাবে এবং সেখানে একটা $43,600 আপনার ইনস্টলমেন্ট ডিপার্টমেন্টকে দিতে হয়। সেটার ইনস্টলমেন্ট হচ্ছে অন্য ক্ষেত্রে, আবার যখন আপনি টেম্পোরারি টু পার্মানেন্ট করছেন 173 to 143 করছেন, তখন সেখানে দেখা যায় যে আপনার 2 বছর পরে 173 ক্ষেত্রে প্রথমে আপনাকে একটা 29,000, জাস্ট আপনাকে এক্সাক্ট ফিগারটা বলছি।
এই যে আপনি টাকার পরিমাণ বললেন, এটা কি পার হেড, মানে শুধু মা বা শুধু বাবার জন্য? কিন্তু যদি দুজন হয় তাহলে কি এটা দ্বিগুণ হয়ে যাবে?
হ্যাঁ, দুজন হলে এটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে ইচ পার্সন ওটা দিতে হবে, আগে ছিল না কিন্তু হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে বেশ কিছুদিন হয়। এখন প্রত্যেকটা প্যারেন্টসকে ইন্ডিভিজুয়ালি 143 ক্ষেত্রে প্রত্যেকটা প্যারেন্টসকে ইন্ডিভিজুয়ালি 43,600 এটা দিতে হবে, ঠিক আছে, মানে নন রিফান্ডেবল। আর আপনি যদি টিআর করেন তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে $29,130, সো যেটাও ইচ প্যারেন্ট আপনার 2 বছর পরে, এবং 2 বছর পরে যখন আবার আরো 2 বছর পরে আপনি যখন এলিজিবল হবেন পিআর এর জন্য, তখন আপনাকে 19,000+ 19,420 এই টাকাটা দিতে হবে। এটা করার কারণ হচ্ছে অনেকের জন্য একসাথে হয়তো অতগুলো টাকা অ্যারেঞ্জ করা টাফ হয়ে যায়, তখন এটা একটা তাদেরকে ফ্লেক্সিবিলিটি দেয়া যে দুইটা ভাগে দেয়া। তারপরে আপনার যেটা আর এবং এ দুটোতেই যেটা 143 173 সবার আবার সুবিধা হচ্ছে এটা যে ওরা যখন অস্ট্রেলিয়াতে আসে তারা তখন আসলে মেডিকেল বেনিফিটটা পায়, কিন্তু তারা যেটা পায় না, হ্যাঁ 143-তে আপনার 10 বছর পর্যন্ত আসলে প্যারেন্টসরা কোনো পেনশন পায় না,
কিন্তু মেডিকেয়ার পাবে না?
হ্যাঁ মেডিকেয়ার পাবে, এটাই হচ্ছে যে প্যারেন্টসদের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মেডিকেয়ার পাবে। এখন
পেনশন পায় না বললেন, এটা কি মানে সেন্ট্রাল লিঙ্কও পাবে না?
সেন্ট্রাল লিঙ্ক থেকে যে একটা এইজ পার্সনরা যে পেনশন পায়, সোশ্যাল বেনিফিট পায়, এটা ওরা আসলে পায় না 10 বছর পর্যন্ত। বাট তারা যদি হেলথ কেয়ারের জন্য এলিজিবল হয় আফটার 2 ইয়ার্স, তারা হেলথ কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারে। দ্যাটস সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট, দ্যাটস সামথিং ডিফারেন্ট, তারা ইয়ে করে, কিন্তু তারা আসলে এটা যেটা জেনারেলি তারা 10 বছর পর্যন্ত কোনো রকম এটা নিয়ম হচ্ছে, তারা 10 বছর পর্যন্ত কোনো রকম আসলে সেন্ট্রাল লিঙ্ক থেকে কোনো পেমেন্ট তারা ক্লেম করতে পারে না। তার কারণটা হচ্ছে আমি আপনাকে বলি, যখন আপনার ভিসাটা ওরা গ্র্যান্ট করে তার আগে ওরা যেটা করে, যে কোনো আপনার যে কোনো কন্ট্রিবিউটরি প্যারেন্টস ভিসা গ্র্যান্ট করার আগে আপনার ধরেন 143, তাদের একটা রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে অ্যাসুরেন্স অফ সাপোর্ট দিতে হবে। এখন এই অ্যাসুরেন্স অফ সাপোর্ট যে দেবে তাকে নেসেসারি যে আপনার স্পন্সর হতে হবে এমন কেউ না, যে কোনো অস্ট্রেলিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট তারা এই অ্যাসুরেন্স অফ সাপোর্টটা দিতে পারে, এটা অর্গানাইজেশনও হতে পারে।
তার মানে হচ্ছে যে বাবা বা মা বা বাবা মা আসবে তাদের সন্তানকে এটা দিতে হবে না, তারা অন্য যে কারো কাছ থেকে এটা নিতে পারবে।
হ্যাঁ এটা নিতে পারবে, দ্যাটস রাইট। যে স্পন্সর মানে আমি বলতে যে আপনার যে স্পন্সরই হতে হবে আপনাকে রিলেটেড হতে পারে, কিন্তু আপনার অন্য যে কেউ বলতে আপনার অন্য কোনো অর্গানাইজেশনে দিতে পারে, বাট তাদের যে সন্তান যে স্পন্সর করছে তাকে যে দিতে হবে এমন কোনো কথা নাই। যেটা আপনার কাছে তাদের স্পাউস দিতে পারে, তাদের রিলেটেড হতে হবে, তাদের স্পাউস দিতে পারে তাদের সাথে, তাদের অন্যান্য সন্তানরা দিতে পারে, বাট যে কারণ স্পন্সর যিনি হবেন তিনি তিনজন একসাথে করে দিতে পারে, আপ টু 3 স্পন্সর পর্যন্ত অ্যালাউড, তিনজন একসাথে দিতে পারে, বাট তাদেরকে রিলেটেড হতে হবে, তারা টোটালি আনরিলেটেড কেউ দিতে পারবে না। আর যদি টোটাল তাহলে আন্ডারে আপনার যেটা অর্গানাইজেশনস আছে, যে অর্গানাইজেশনস গুলো কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা সাপোর্ট করে, তারা দিতে পারে। এখন আপনার যে অ্যাসুরেন্স অফ সাপোর্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে $10,000 ফর আপনার ইয়ের জন্য কন্ট্রিবিউটরি ব্যালেন্স 143, $10,000 ফার্স্ট অ্যাপ্লিকেন্ট এন্ড দেন দেন সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, সেখানে সেকেন্ডারি অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কিছুটা কম আছে। ওয়ান অ্যাডাল্ট হচ্ছে গিয়ে $10,000 আর টু অ্যাডাল্ট হচ্ছে $14,000।
এই যে অ্যাসুরেন্স অফ সাপোর্টের কথা আপনি বলছেন, এতে কি এবছর কোনো পরিবর্তন হয়েছে বা আগামীতে কি কোনো পরিবর্তন হতে পারে?
হ্যাঁ, দ্যাট ইজ এ বিগ চেঞ্জ, আমি সেটা তো আসছি। সো অ্যাসুরেন্স অফ সাপোর্ট এর আপনার যেটা আমি বলছি, যেটা এই যে অ্যাসুরেন্স অফ সাপোর্টটা যে দেবে, তার একটা ইনকাম লেভেল থাকতে হবে, তাদের একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে, একটা ইনকাম কম্বাইন ইনকাম থাকতে হবে। এটাতে একটা সোশ্যাল সিকিউরিটি, এটা একটা সরকার অ্যাসুরেন্স অফ সাপোর্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। আমি আপনাকে জাস্ট বলি যেটা প্যারেন্টস ভিসাকে যেগুলো আসলে এফেক্ট করছে তার মধ্যে কয়েকটা আমি বলি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে অ্যাসিওর হবে তাকে ওই অ্যাপ্লিকেশন যখন করবে, অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন তাকে অনশোধ থাকতে হবে, অস্ট্রেলিয়া থাকতে হবে, তাদের কোনো আউটস্ট্যান্ডিং ডেট থাকবে না কমনওয়েলথের কাছে। মেজর যেটা চেঞ্জ সেটা হচ্ছে একটা করেছে, সেটা হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্টস অফ দ্য অ্যাসিওর অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। সো যেমন ধরেন আগে একটা অ্যাডাল্ট অ্যাসিওরের জন্য, একটা অ্যাডাল্ট অ্যাসিওর যদি একটা প্যারেন্টকে, ধরেন আমি একটার কথাই বলছি কারণ এটা চেঞ্জ হয় কজনকে আমি অ্যাসিওর করছি, আগে যেমন একটা একজন যদি একজন যদি একজন প্যারেন্টকে অ্যাসিওর করতো, তখন সেখানে ধরেন অ্যাপ্রক্সিমেটলি $58,000+ আপনার ইনকাম লেভেল থাকতো, ট্যাক্সেবল ইনকাম। নাও সেটা হয়ে গেছে আপনার প্রায় আপনার $30,000 এর মতো লাগতো, সেটা হয়ে গেছে $58,000+। আপনার যদি দুজন প্যারেন্টস এর ক্ষেত্রে এখন হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আপনার আরো অনেক বেশি। এবং আপনি যদি ম্যারিড হন, যদি যে সন্তান যে অ্যাসিওর করছে সে যদি ম্যারিড হয়, তার ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে গিয়ে প্রায় $88,000+। এবং ওই ম্যারিড কাপল যদি ধরেন পার্টনার যদি স্পন্সর করুক, ইন্স্যুরেন্স করুক আর না করুক, it doesn't matter, still তাদের ইনকাম লেভেলটা অ্যাসেস করা হবে $88,000+ হিসেবে। সেটার জন্য একটা হিউজ বার্ডেন, কারণ ট্যাক্সেবল ইনকাম দেখা যেত যে অনেক লো ইনকাম ছেলে মেয়ে আছে যারা তাদের বাবা মাকে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছে। এখন অ্যাপ্লিকেশন অ্যাসুরেন্স অফ সাপোর্টটা তো চাওয়া হয় ভিসাটা গ্র্যান্ট হওয়ার আগে। এখন যাদের অ্যাপ্লিকেশন অলরেডি করা হয়ে গেছে তারা, এবং তারা যদি ফার্স্ট অফ এপ্রিল 2018 তারা যদি অ্যাসুরেন্স অফ সাপোর্ট ফার্স্ট অফ এপ্রিল এর পরে সাবমিট করে, তার মানে হচ্ছে তাদের এই হাই ইনকাম তাদেরকে দেখাতে হবে না। এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল এবং অনেক আসলে মাইগ্রেন্টদের মধ্যে প্লাস এজেন্ট মাইগ্রেশন এজেন্ট বা লয়ার সবার মধ্যেই এটা নিয়ে একটা বিগ কনসার্ন দেখা দিয়েছিল। আসলে যেটা সবার অনেকেরই একটা ধারণা, এবং সবাই একটা ধারণা যে আসলে সন্তানদের বাবা মাকে পাওয়ার জন্য বা বাবা মাকে রাখার অধিকার, তাদের ফ্যামিলি যে রিউনাইটেড করার অধিকার তো তাদের সবারই আছে। এর জন্য যে আমি যদি অনেক বেশি ইনকাম না করি তাহলে আমার বাবা মাকে আমি আমার কাছে পেতে পারবো না, এটা আসলে ঠিক ফেয়ার হয় না। তো এটা আশা করা হচ্ছে এবং এটা অনেকটাই কনফার্ম করা হয়েছে, আশা করা হচ্ছে যে নেক্সট মিড জুনের দিকে আবার পার্লামেন্টে যাবে। এবং পার্লামেন্টে যেটা গেলে যেটা করা হবে বলা হচ্ছে, যেটা আশা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ডিসিশনটাকে ওভারটার্ন করে এটাকে আবার আগের মতো করে দেওয়া হবে। তো আগের মতো করে দেওয়া হবে বলতে চাচ্ছে যে এখন এই অ্যাসেসমেন্ট লেভেলটা যে ছিল আগে, যে অ্যারাউন্ড $30,000 এর মতো ছিল, সেটাই করে দেওয়া হবে। এবং আরেকটা কথা উঠেছিল যে তাহলে যারা অ্যাপ্লিকেশন করেছে ফার্স্ট এপ্রিল থেকে এখন পর্যন্ত তাদের কি হবে। তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এটাও অ্যাসিওর করা হয়েছে যে হয়তো যারা অলরেডি যখন এটাকে ওভারটার্ন করা হবে তখন তার একটা রেট্রোস্পেক্টিভ ইয়ে থাকবে, এফেক্ট থাকবে। তার মানে হচ্ছে গিয়ে যারা আগে পরে যখনই তারা সবাই অ্যাপ্লাই করা হোক না কেন, রুলস যখন চেঞ্জ হবে তখন সেই রুলসটা সবার জন্য একই হবে। এবং এই চেঞ্জ রুলটা হবে যে যেটা আগে ছিল $30,000 বেসিক ফর পার্সন, সেটাতে নিয়ে যাওয়া হবে। আরেকটা বিগ চেঞ্জ যেটা এখানে প্রপোজ করা হয়েছে, বাট এটা আসলে এফেক্টেড হবে না আনটিল নেক্সট ইয়ার, আপনার ফার্স্ট অফ এপ্রিল 2019 এর আগে, এটা অনেকদিন ধরে আসলে কথা হচ্ছিল যেটা অবশেষে, যে কন্ট্রিবিউটেড প্যারেন্টস এর ক্ষেত্রে অ্যাসুরেন্স সাপোর্টের যে টাকাটা সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। লাইক এখন যেমন পার পার্সন $10,000 করে যখন আপনার সিঙ্গেল প্যারেন্ট, সেটা হয়ে যাবে $15,000। তারপরে আপনার ধরেন নন কান্ট্রি কন্ট্রিবিউটরি যাদের 2 ইয়ার্স অ্যাসুরেন্স সাপোর্টটা ছিল $7,000, সেখানে হয়ে যাচ্ছে $7,500। তারপরে আপনার যেমন আবার যদি কোনো অর্গানাইজেশন করতো তাহলে সেটা ফর 2 অ্যাডাল্টস, সেটা ফর 2 ইয়ার্স এটা ছিল $10,000, এটা হয়ে যাবে $15,000। আর 2 অ্যাডাল্টস ফর 10 ইয়ার্স যেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউটরি প্যারেন্টস এর পার্মানেন্ট ভিসার ক্ষেত্রে, ওটা ছিল অর্গানাইজেশনের জন্য $20,000, নাও এটা হয়ে যাবে $30,000। এটাও একটা ইনক্রিজ, কারণ হচ্ছে গিয়ে কন্ট্রিবিউটরি প্যারেন্টস ভিসা তো এমনিতেই অনেক বেশি হাইলি পেইড একটা ভিসা, এখন অ্যাসুরেন্স অফ সাপোর্ট, এখন এটা বাড়ানোর পিছনে গভর্নমেন্টের কথা হচ্ছে গিয়ে যে অ্যাসুরেন্স অফ সাপোর্ট দিবে তার হচ্ছে গিয়ে একটা দায়িত্ব অবশ্যই থাকে, ফার্স্ট টু ইয়ার্স তারা তো অবশ্যই লুক আফটার করবে ফর যেটা টু ইয়ার্স অ্যাসুরেন্স অফ সাপোর্ট, যাতে করে তাদেরকে যারা আসছেন বাবা মায়েরা তাদেরকে আসলে সোশ্যাল সিকিউরিটির উপর রিলাই না করতে হয়, তারা যাতে সোশ্যাল সিকিউরিটির উপর বার্ডেন না হয়। যারা টেন ইয়ার্স এর জন্য অ্যাসুরেন্স অফ সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও এক্সপ্লেইন করা হয় যে এই 10 বছর তারা কোনো সেন্ট্রাল লিঙ্ক পাবে না, তার মানে হচ্ছে এই সোশ্যাল সিকিউরিটি তাদেরকে যাতে সোশ্যাল সিকিউরিটির উপর রিলাই না করতে, এই জন্য ইনকাম লেভেলটাও দেখা হয়, সেই জন্য তাদের একটা লিগাল কমিটমেন্ট একটা আন্ডারটেকিংস তারা দেয় এই অ্যাসুরেন্স অফ সাপোর্টের মধ্যে। আর ১০,০০০ টাকা যেটা এখন দেওয়া হচ্ছে এটা ওদের বন্ড মানি হিসেবে রাখা হয়, ইফ এনিওয়ান এভার ক্লেইমস এনিথিং তারা যাতে সেটা সেখান থেকে রিকভার করতে পারে। এটা হচ্ছে আপনার ওভারঅল। আর যেটা চেঞ্জ হয়েছিল আপনার যে অ্যাসুরেন্স অফ সাপোর্ট, এটা আসলে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনের চেঞ্জ না, এটা ছিল আসলে ডিপার্টমেন্ট অফ হিউম্যান সার্ভিসেস চেঞ্জ। কারণ আমরা যারা এজেন্ট ছিলাম হঠাৎ করেই আমরা সাধারণত যে কোনো চেঞ্জ হলে লয়ার্স বা এজেন্টসরা কিছুটা হলেও জানতে পারে বা আগে কথাবার্তা হয়, এইটা জিনিসটা একদম হঠাৎ করে এসছে। যেটুকু আমরা মনে করি যে কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউট বা মাইগ্রেশন এজেন্ট অফ মাইগ্রেশন ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া এটা কারোই ওভাবে জানা ছিল না বা ওরকম ভাবে কনসাল্ট করা হয় নাই যতদূর আমরা জানি। এটা ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনের চেঞ্জ না বলেই হয়তো এটা এত সারপ্রাইজিংলি মাইগ্রেশন এজেন্ট মাইগ্রেশন ইন্ডাস্ট্রিতে এসেছে, এটা ইট ওয়াজ ভেরি সারপ্রাইজ টু আস। বাট এনিওয়ে খুব ভালো জিনিস যে গভর্নমেন্ট এটাকে কনসিডার করছে, তারা বুঝতে পারছে যে আসলে এটার ইম্পর্টেন্সটা কতটুকু বা মাইগ্রেন্টসদের ইম্পর্টেন্সটা যে ওরা বুঝতে পারছে এটা রিয়েলি খুব ভালো জিনিস।
ব্যারিস্টার রুমানা জাহান, এসবিএস বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। sbs.com.au